ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আজকের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। বাংলাদেশে ভারতে এখন রাত আর এখানে ওয়াশিংটনে বেলা ১২টা। আমাদের আজকের আয়োজনে আছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
ইবোলা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সব বিমান, সমুদ্র এবং স্থলবন্দরে পর্যবেক্ষণ কেন্দ্র বসানো হয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
বর্ধমান কাণ্ডের তদন্তভার কেন্দ্র নিজের হাতে নিতে পারে।
আর রয়েছে বাংলাদেশ ও ত্রিপুরার বাণিজ্য সম্পর্ক প্রসঙ্গে ডক্টর পার্থ ব্যানার্জির বক্তব্য।
তো আমার মনে হয় যে সামগ্রিকভাবে পুরো অঞ্চলটারই খুব লাভ হবে।
তবে শুরুতেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে যে কুর্দি মিলিশিয়া সিরিয়া ও তুরস্কের সীমান্ত সংলগ্ন কোবানি শহরের বেশিরভাগের নিয়ন্ত্রণে রয়েছে। আয়ান আল আরব নামে পরিচিত এই শহরটির আশপাশে ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুর উপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান আক্রমণ আরও জোরালো করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছিল যে জঙ্গিদের হাতে শহরটির পতন ঘটতে পারে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে ইসলামিক স্টেটের যোদ্ধারা কোবানি শহরের এক তৃতীয়াংশেরও বেশি এখনও নিয়ন্ত্রণ করছে। হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতারা সরকারি স্থানগুলোতে অবরোধ অব্যাহত রাখার জন্য তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে সরকার প্রতিবাদ মুখর ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা বাতিল করে দেয়। সেই আধা স্বায়ত্তশাসিত চীনা অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে চলে আসা বিক্ষোভের পর এই আলোচনা ছিল উত্তেজনা প্রশমনের উপায়। হংকং ফেডারেশন অফ স্টুডেন্টসের নেতা অ্যালেক্স চো আলোচনা থমকে যাওয়ার জন্য সরকারকে দায়ী করেন। ওদিকে আজ মুখ্য সচিব ক্যারি ল্যাম সংবাদদাতাদের বলেন, ল্যাম আরও বলছেন যে এই আন্দোলন আরও বাড়িয়ে তোলার জন্য বিক্ষোভকারীদের আহ্বান সরকারের আস্থায় নাড়া দিয়েছে এবং এর ফলে গঠনমূলক আলোচনা অসম্ভব হয়ে পড়েছে। তিনি বলছেন যে এই আলোচনার সঙ্গে সম্ভাব্য অব্যাহত বেআইনি দখল যুক্ত করা হবে, সেটা মেনে নেওয়া যায় না। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের পার্লামেন্টের সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন বা সিপিএর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই পদের মেয়াদ ৩ বছর। শিরীন শারমিন চৌধুরী প্রথম বাংলাদেশি যিনি এই মর্যাদাপূর্ণ পদে প্রথম নির্বাচন করলেন এবং বিজয়ী হলেন। বৃহস্পতিবার ক্যামেরুনের রাজধানীতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে ইবোলা প্রতিরোধে দেশে সকল বিমান, সমুদ্র ও স্থলবন্দরগুলোতে পর্যবেক্ষণ কেন্দ্র বসানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা দেশসমূহ থেকে আগত ১০৬ জনকে এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন দেশের ২৫টি পয়েন্টে অর্থাৎ সব বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং ভারতের সঙ্গে সীমান্তে ১৯টি এবং মিয়ানমারের সঙ্গে ১টি স্থলবন্দরে পর্যবেক্ষণ কেন্দ্র বসানো হয়েছে। ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আগতদের জন্য পৃথক ডেস্ক। পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে বাংলাদেশে আসা সবাইকে পরীক্ষা নিরীক্ষা এবং ২১ দিন পর্যবেক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ পর্যন্ত ১০৬ জনকে এর আওতায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকেই ইবোলায় আক্রান্ত বলে শনাক্ত করা যায়নি। রাষ্ট্রীয় রোগতত্ত্ব গবেষণা ইনস্টিটিউট IEDCR এর পরিচালক ডক্টর মাহমুদুর রহমান ভয়েস অফ আমেরিকাকে বলেন, ১২ শতাধিক চিকিৎসককে ট্রেনিং দেওয়া হয়েছে। গত আগস্টেই ইবোলা প্রতিরোধে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলছেন যে পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারী রোধে বিশ্বকে আরও ২০ গুণ বেশি সম্পদ নিয়োগ করতে হবে। আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকে ইবোলা বিষয়ক এক বৈঠকে তিনি এই বক্তব্য রাখেন। ওই বৈঠকে অংশ নেন উচ্চপদস্থ কর্মকর্তারা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনের প্রেসিডেন্টরাও। এই ৩টি দেশই ইবোলায় আক্রান্ত হয়েছে। মিস্টার বান বলেন যে সহযোগিতা যেসব ক্ষেত্রে বাড়াতে হবে সেগুলো হল ভ্রাম্যমান গবেষণাগার, যানবাহন, হেলিকপ্টার, সুরক্ষার সাজ সরঞ্জাম, প্রশিক্ষিত চিকিৎসাকর্মী এবং নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য চিকিৎসা বিভাগের দক্ষতা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন যে দ্রুত ইবোলা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ এবং বন্ধ না করলে আফ্রিকার ভবিষ্যৎ সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হবে। তিনি বলেন যে দুর্গত দেশগুলোতে আরও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের জরুরি প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এবছর পশ্চিম আফ্রিকায় ইবোলায় 230 জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি পাকিস্তানকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উপর তাঁর কথায় বিনা উস্কানিতে আক্রমণ চালানোর ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছেন। মিস্টার জেটলি বৃহস্পতিবার বলেছেন যে পাকিস্তান যদি সীমান্তে তাঁর কথায় এই অ্যাডভেঞ্চার চালিয়ে যায় তাহলে ভারতীয় বাহিনী পাকিস্তানের জন্য তার কর্মকাণ্ড সামর্থ্যের বাইরে নিয়ে যাবে।
Our forces have been doing a commendable job in the face of these unprovoked
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন যে বিনা উস্কানিতে পাকিস্তানের এই আগ্রাসী কর্মকাণ্ডের মুখে তাদের সৈন্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এই সব আক্রমণে স্পষ্টতই পাকিস্তান আগ্রাসী, তবে তাদের বুঝতে হবে যে ভারতের প্রতিরোধ হবে কঠোর। জেটলি আরও বলেন যে এই গোলাগুলি হচ্ছে অহেতুক উত্তেজনা বাড়িয়ে তোলা। ভারত ও পাকিস্তানিরা কাশ্মীর সীমান্তে সম্প্রতি যে গুলি বিনিময় করেছে তাতে অন্তত 9 পাকিস্তানি এবং 8 ভারতীয় অসামরিক লোকের প্রাণহানি ঘটেছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সারদা কেলেঙ্কারি ঘটনার বিষয়ে বাংলাদেশকে এখনও সে দেশের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। জহুরুল আলমের রিপোর্ট, ঢাকা থেকে।
বৃহস্পতিবার ঢাকায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেন,
এগুলোর সঙ্গে আমাদের দেশীয় কোনো সম্পৃক্ততা আছে কিনা এগুলো আমরা অবশ্যই দেখব।
সারদা গ্রুপ বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য জামাতে ইসলামীকে অর্থ প্রদান করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হয়। পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় দুবাই থেকে অর্থ বাংলাদেশ ঘুরে জঙ্গিদের হাতে গেছে মর্মে কলকাতার একটি দৈনিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে যে সংবাদ প্রকাশ করেছে সে সম্পর্কে তিনি বলেন, বিষয়টি এখনো বাংলাদেশ সরকারের নজরে পড়েনি। সারদা কেলেঙ্কারি এবং বর্ধমানের ঘটনার বিষয়ে তাতে যদি বাংলাদেশের কারোর সংশ্লিষ্টতা থাকে তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আসাদুজ্জামান কামাল জানান। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বর্ধমান বিস্ফোরণের তদন্তের ভার কেন্দ্র নিজের হাতে নিতে পারে কেন এই সম্ভাবনা সে সম্পর্কে বিস্তারিত শুনুন কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদনে।
2 অক্টোবর বর্ধমানে বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার কি তুলে দিতে চলেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে? পশ্চিমবঙ্গ সরকার তা না চাইলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু মনে করছে বিস্ফোরণ কাণ্ডের জাল সারা ভারতে তো বটেই, বিদেশেও ছড়িয়ে রয়েছে, তার তদন্তের জন্য এনআইএই হলো যোগ্য সংস্থা। রাজ্য কেন তা সত্ত্বেও এনআইএ তদন্তের বিরুদ্ধে? রাজনৈতিক মহলের বিশ্বাস, এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের লোকজনও যদি জড়িয়ে থাকে তা ফাঁস হয়ে যাবে কেন্দ্রীয় তদন্ত হলে। তবে কোনো রাজ্য সরকারের মতামত উপেক্ষা করেই এনআইএকে দায়িত্ব দেওয়ার আইনি বিধান রয়েছে। রাজ্য কিন্তু মনে করছে রাজ্যের মত অগ্রাহ্য করলে সেটা দেশের যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক কাঠামোকে উপেক্ষা করা হবে। তা সত্ত্বেও কিন্তু এনআইএ তদন্তের নির্দেশ দিলে তা হবে এক বেনজির ঘটনা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
একজন আত্মঘাতী বোমাবাজ ইয়েমেনের রাজধানীতে অন্তত 42 জনকে হত্যা করেছে। বাধ্যত তারা শিয়া মতাবলম্বী হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে এই আক্রমণ চালায়। আজ বৃহস্পতিবার রাজধানী সানার কেন্দ্রস্থলের তাহরির চত্বর অংশে এই বিস্ফোরণটি ঘটে। বিদ্রোহীরাই ওই এলাকাটি গত মাস থেকে নিয়ন্ত্রণ করে এসছে। তাৎক্ষণিকভাবে কেউ এই বোমা হামলার দায় স্বীকার করেনি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আত্মঘাতী আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণে কম করে হলেও 20 সৈন্য প্রাণ হারায়। সেপ্টেম্বর মাসে জাতিসংঘের মধ্যস্থতায় একটি চুক্তিতে পৌঁছানোর আগে হুতিরা আরও ভালোভাবে ক্ষমতা ভাগাভাগি এবং একটি নতুন সরকারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে আসছে। ফরাসি ঔপন্যাসিক প্যাট্রিক মোদিয়ানো 2014 সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি নাৎসি দখল এবং তাঁর দেশের উপর এর প্রতিক্রিয়া নিয়ে তাঁর সাহিত্যে সারা জীবন ব্যয় করেন। স্টকহোমে সুইডিশ একাডেমি আজ জানিয়েছে যে তারা 69 বয়সী মোদিয়ানোকে জার্মান দখলের মানুষের নিয়ন্ত্রণবিহীন নিয়ন্ত্রী প্রকাশে এই স্মৃতি শিল্পের জন্য $11,00,000 পুরস্কার দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার 2 পরে 1945 সালে জুলাই মাসে মোদিয়ানোর জন্ম। ইহুদিদের জীবন, নাৎসি দখল এবং পরিচিতি হারানোর বিষয়গুলো তার উপন্যাসে এসছে বারবার। 1968 সালে প্রকাশিত তার একটি উপন্যাস লা প্লেস দে ইতল জার্মানিতে প্রশংসিত হয় ইহুদি নিধন পরবর্তী সাহিত্য হিসেবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটারে। আমাদের সাথেই থাকুন। বলা হয়ে থাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ভারতের সবচেয়ে স্বল্প বিত্তের অধিকারী মুখ্যমন্ত্রী। তিনি দীর্ঘদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত রয়েছেন। রাজ্যকে কতখানি প্রগতির পথে তিনি এগিয়ে নিয়ে যেতে পেরেছেন তারই প্রেক্ষিতে আমরা কথা বলি বাংলাদেশ ত্রিপুরা সম্পর্ক নিয়ে নিউ ইয়র্ক প্রবাসী মানবাধিকার কর্মী ও সংবাদ বিশ্লেষক ডক্টর পার্থ ব্যানার্জির সঙ্গে। ওয়াশিংটন স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সরকার কবিরউদ্দিন।
বাংলাদেশ ও প্রতিবেশী ভারতে বাংলাদেশের ঘনিষ্ঠ রাজ্য ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক, বিশেষ করে পারস্পরিক ভিত্তিতে নির্ভরশীলতার পরিবেশ গড়তে বিপুল যেসব সম্ভাবনা রয়েছে সেসবের উল্লেখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্প্রতি কিছু মন্তব্য করেছেন। বলেছেন, ত্রিপুরায় বিনিয়োগে আগ্রহী যে কোনো বাংলাদেশিকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে আমন্ত্রণ জানানো হবে। শুনেছেন তো,
বাংলাদেশের অর্থনীতির সঙ্গে যদি ত্রিপুরা বা ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলো যদি কোলাবোরেশনে আসে, একসঙ্গে যদি কাজ করে, বিনিয়োগ করে, একসঙ্গে যদি বাণিজ্য করে, তাহলে তো আমার মনে হয় যে সামগ্রিকভাবে পুরো অঞ্চলটারই খুব লাভ হবে এবং বাংলাদেশের খুব লাভ হবে। তার একটা খুব বড় কারণ হচ্ছে যে এই উত্তর পূর্বাঞ্চলের ভারতের রাজ্যগুলো তো খুব পিছিয়ে পড়া এবং ভারতের বাকি যে অংশগুলো এমনকি পশ্চিমবঙ্গ দুর্ভাগ্যবশত বহু বছর ধরে জেনারেশন আফটার জেনারেশন আমরা দেখে আসছি যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে কে গুরুত্বই দেয় না এবং তারা যে ভারতবর্ষের রাজ্য সেখানে গেলে সেটা বোঝাও যায় না এমনই অবস্থা। ফলে তাদের অর্থনীতির কে চাঙ্গা করার জন্য তাদের নিজেদের ব্যবস্থা নিজেদের কি করে নিতে হবে।
ত্রিপুরা থেকে বাংলাদেশের চট্টগ্রাম আন্তর্জাতিক সমুদ্র বন্দরের দূরত্ব মাত্রই 75 কিলোমিটার। বাংলাদেশ ভারত মধ্যবর্তী ফেনী নদীর ওপর প্রস্তাবিত সেতু তৈরি হয়ে গেলে ত্রিপুরা বহির্বাণিজ্যের অপার সম্ভাবনার দুয়ারে গিয়ে পৌঁছে যাবে বলে অনেকে মনে করছেন।
দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে যদি এটা করা যায় তাহলে এতে উভয় পক্ষেরই লাভ হবে এবং আমি যেটুকু জানি ত্রিপুরা তো এমনিতে খুব ছোট রাজ্য কিন্তু তার সেখানে একটা স্থায়ী সরকার আছে বহু বছর ধরে এবং তারা সেই সরকারের যারা আর কি মুখ্যমন্ত্রী বলুন বা অন্যান্য যে সমস্ত মন্ত্রী বলুন তাদের সম্পর্কে আমি কেবলমাত্র ভালো কথাই শুনেছি। আমি শুনেছি তাদের কর্তব্য পরায়ণতা বা তাদের যে ত্যাগ আত্মত্যাগ এবং দুর্নীতি মুক্ত মোটামুটি একটা এই বর্তমান পরিস্থিতিতে যেখানে দুর্নীতি বিশেষ করে ভারত বাংলাদেশের মতন দেশকে একেবারে ভেতর থেকে ধ্বংস করে ফেলছে তার উপরে আবার আছে বাইরের বিশাল বিশাল বহুজাতিক কর্পোরেশন তাদের রক্তচক্ষু, সেই সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যেও যে ত্রিপুরা এখনো পর্যন্ত নিজেদেরকে মোটামুটি ভাবে যাকে বলে প্রো পিপল বা গণমুখী জনমুখী প্রো 99% যে একটা কাজ চালিয়ে যেতে পারছে সেটা খুবই প্রশংসার বিষয় এবং বাংলাদেশ যদি তাদের সাথে কোলাবোরেট করে যদি সেই একই ধরনের কাজকর্ম করতে পারে তাহলে তো আমার মনে হয় যে সকলের পক্ষেই সেটা লাভজনক হবে। আমার সবসময় যেটা আমি বলে থাকি যে সাধারণ শ্রমিকদের গরিব মানুষের যারা কাজ করবে খেটে খাওয়া মানুষ পুরুষ এবং মহিলা তাদের মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় তারা যেন ভালোভাবে বাঁচতে পারে সেটার কথা ভাবতে হবে।
আর কমাসের ভেতরেই ত্রিপুরা হতে চলেছে সিকিমের পরই ভারতের দ্বিতীয় বিদ্যুৎ উদ্বৃত্ত বা সারপ্লাস রাজ্য। বাংলাদেশের জন্য কতখানি গুরুত্বপূর্ণ এই খবর?
যদি কোনো একটা মাল্টি পার্টি অর্গানাইজেশন থাকে বা কোনো একটা নিউট্রাল অর্গানাইজেশন থাকে যাতে তারা সেটা মনিটর করতে পারে তাহলে আমার মনে হয় যে ইকুয়ালিটি বেসড যদি রিসোর্স বন্টন অ্যালোকেশন করা যায় আমার মনে হয় যে সেটা করতে পারলে সকলেরই লাভ এবং আশা করব যে বাংলাদেশ সেটার প্রতি বিশেষ মনোযোগ দেবে।
আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
নিশ্চয়ই।
বিশ্বব্যাপী সংঘাত ও বল প্রয়োগে মানুষকে স্থানচ্যুত করার বিষয় প্রতিরোধ করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। জেনিভায় জাতিসংঘ শরণার্থী সংস্থার বার্ষিক সম্মেলনের বিশেষ এক সভায় বক্তব্য দানকালে তিনি এই আহ্বান জানান। লিসা শ্লাইনের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেছেন, সংকট সংঘাত নিরসনে তিনি কাজ করে চলেছেন। তিনি বলেছেন, বিশ্ব এখন এক বিপর্যস্ত অবস্থায়, পৃথিবী গ্রহটি উত্তপ্ত হচ্ছে, রোগ বাড়ছে, এই সমস্যার পাশাপাশি বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ যার অধিকাংশই মনুষ্য সৃষ্ট, আর এইসব সংকট লক্ষ কোটি মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে ক্রমেই।
ইন ইরাক এন্ড সিরিয়া উই সি ডিউ ডেপথ অফ পভার্টি উইথ ইচ প্যাসিং ডে।
তিনি বলছিলেন, ইরাক এবং সিরিয়ায় আমরা দেখছি নৃশংসতার নতুন ধরন যা প্রতিদিনই বাড়ছে এবং বাজেভাবে ছড়িয়ে পড়ছে ওই অঞ্চলে। আফ্রিকা মহাদেশ এখন লক্ষ কোটি শরণার্থীর এবং আভ্যন্তরীণ গৃহহীনদের আবাসভূমিতে পরিণত হয়েছে, যাদের 20 লক্ষকে এই বছরই ঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে উত্তর নাইজেরিয়া, আফ্রিকা থেকে সাহেল পর্যন্ত। জাতিসংঘ বিভিন্ন সংস্থা 5 কোটি শরণার্থী এবং বাস্তুচ্যুত মানুষদেরকে সহায়তা করছেন। বান কি-মুন বললেন, জাতিসংঘ কখনোই এত বেশি মানুষের জরুরি খাদ্য সহায়তা বা জীবন রক্ষাকারী সহায়তা করেনি। তিনি বলেন, সংঘাত নিরসনকে তিনি সবচেয়ে অগ্রাধিকার দেন। কোনো জরুরি সহায়তার জন্য সাধারণ পরিষদ থেকে $50 লক্ষ পাশ করানোর চেয়ে যুদ্ধবিধ্বস্তদের জন্য $500 বিলিয়ন সহায়তা বরাদ্দ করানো অনেক সহজ।
I hope that we should be wise when we see some symptoms of problems that we have to address these.
তিনি বলছিলেন, আমি আশা করি সংকট বড় আকারে শুরু হওয়ার আগেই লক্ষণ দেখে আমরা তা বুঝতে পারব যে সামনে সমস্যা রয়েছে। একই সঙ্গে আমরা বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি, তারা তাদের নাগরিকদেরকে আশা আকাঙ্ক্ষা শোনাবেন। এর অর্থ হচ্ছে সুশাসন, সকলের অংশগ্রহণে শাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা। জাতিসংঘ প্রধান বললেন, শরণার্থী এবং আশ্রয় প্রার্থীদের বেলায় মানবাধিকারকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। যারা তাদেরকে হত্যা করার জন্য হুমকি দেয়, তাদের হাত থেকে অসহায়দের রক্ষার চেষ্টা করতে হবে। তিনি বলেন, ব্যক্তিগতভাবে এইসব অসহায় মানুষদের সহায়তা করতে তিনি অঙ্গীকারাবদ্ধ, কারণ তিনিও একদা তাঁদের মতোই ছিলেন। কোরিয়ান যুদ্ধের সময় তিনি বলেন, শিশুকালে তার এবং তার পরিবারকে জীবন বাঁচানোর জন্য পালাতে হয়েছিল। বান কি-মুন বললেন, তখনও জাতিসংঘ ছিল সেখানে তাদেরকে সহায়তার জন্য, এখন তিনি এমন একটি পদে রয়েছেন যাতে তখনকার সেই সহায়তা এখন ফেরত দিতে সমর্থ হবেন, শরণার্থীদেরকে মনোবল বাড়িয়ে সহায়তা করার মাধ্যমে এবং এই আশা দিয়ে যে নিরাশ হবার কিছুই নেই, সামনেই সুদিন আসছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
FDA বলেছে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান অর্থাৎ জীবাণুনাশক সাবান ব্যবহারের চাইতে সাধারণ সাবান এবং পানি ব্যবহারে কার্যকরভাবে জীবাণুনাশ হতে পারে। ভয়েস অফ আমেরিকার রিপোর্ট পড়ে শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
খাদ্য এবং ওষুধের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান FDA আশঙ্কা প্রকাশ করে বলেছে, প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান অর্থাৎ জীবাণুনাশক সাবান ব্যবহারের ফলে ওষুধ প্রতিরোধকারী ব্যাকটেরিয়ার উত্থান ঘটছে এবং কিছু কিছু লক্ষণ প্রকাশে ধারণা করা হচ্ছে সাধারণ সাবানের পরিবর্তে নিয়মিত জীবাণুনাশক সাবান ব্যবহার শরীরের জন্য ক্ষতিকারকও হতে পারে। তবে এদিকে ভোক্তাদের বিশ্বাস, জীবাণুনাশক সাবান ব্যবহারে অসুস্থতার মাত্রা অনেক কমে আসে। FDA এর হিসেব অনুযায়ী বাজারে প্রায় 2000 রকমের জীবাণুনাশক সাবান রয়েছে এবং সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাবি করছে সাধারণ সাবানের চেয়ে জীবাণুনাশক সাবান অসুস্থতার হাত থেকে রক্ষা করতে বেশি সক্ষম। তবে FDA ডিরেক্টর স্যান্ড্রা কিউডার বলেছেন, সেরকম কোনো প্রমাণ তাদের কাছে নেই।
But we don't have any evidence that that is really the case over simple soap and water.
কিছু টেস্ট টিউব এবং প্রাণীর ওপর পরীক্ষা নিরীক্ষার ফলাফলে দেখা গেছে জীবাণুনাশক সাবান দীর্ঘদিন ব্যবহারের ফলে মানুষের শরীরে হরমোনের মাত্রায় অনিয়ম দেখা দিতে পারে এবং ক্যান্সার সৃষ্টিতে সংযোগ ঘটাতে পারে। তবে কিউডার এও বলেছেন, মানুষের শরীরে তা আসলে কিভাবে কতটা প্রভাব ফেলতে পারে তা বোঝা এক চ্যালেঞ্জ। পরিবেশবাদীদের একটি সংগঠন দ্য ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল FDA এর বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছে জীবাণুনাশক সাবানে ট্রাইক্লোসেন এবং ট্রাইকোকার্বন নামক উপাদানের উপস্থিতির কারণে। সাবান তৈরি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেছেন, এই ঘোষণার কারণে আমরা খুবই জটিলতায় জড়িয়ে পড়েছি। পার্সোনাল কেয়ার প্রোডাক্টস কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে যে এফডিএ তার তথ্য অনুসারে গভীরভাবে বিশ্লেষণ করে দেখিয়েছে, জীবাণু ধ্বংসের প্রক্রিয়ায় জীবাণুনাশক সাবান সাধারণ সাবানের চেয়ে অনেক বেশি কার্যকর। প্রস্তাবিত আইন যদি অনুমোদন লাভ করে, তবে সাবান উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে চিকিৎসালয় ভিত্তিক গবেষণা পরিচালনা করে দেখাতে হবে তাদের উৎপাদিত দ্রব্য সাধারণ সাবানের চেয়ে কার্যোপযোগী। এবারে এশিয়ায় শিশুশ্রম বিষয়ে একটি প্রতিবেদন। আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসেব অনুযায়ী পৃথিবীতে 16 কোটিরও বেশি শিশু শিশু শ্রমিক হিসেবে কাজ করছে। এর মধ্যে প্রায় 8 কোটি শিশু কাজ করছে এশিয়া প্যাসিফিক দেশগুলোতে। আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে তাদের মধ্যে প্রায় 3.5 কোটি শিশু এমন কাজের সঙ্গে জড়িত যা তাদের শরীর, নিরাপত্তা ও নৈতিক বিকাশকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। সিমরন সিং আন্তর্জাতিক শ্রম সংস্থার শিশুশ্রম বিষয়ে একজন বিশেষজ্ঞ। তিনি বলছিলেন, চাষবাসের কাজ শিশুদের জন্য এখনও সবচেয়ে বিপজ্জনক কর্মক্ষেত্র। এছাড়াও রয়েছে উৎপাদন এবং সেবা খাত। কৃষিক্ষেত্রেই সবচেয়ে বেশি শিশু কাজ করছে। তবে আশার কথা এই, 2000 সাল থেকে 2012 সালের মধ্যে বিশ্বব্যাপী শিশু শ্রমিকের সংখ্যা হ্রাস পেয়েছে প্রায় 8 কোটি। ওই 12 বছরে মেয়ে শিশু শ্রমিকের সংখ্যা হ্রাস পেয়েছে 40%, আর ছেলে শিশু শ্রমিকের সংখ্যা হ্রাস পেয়েছে 25%। সিং আরও বলেছেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো শিশুশ্রম নির্মূলে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে, কারণ অনেক শিশু কাজ করছে বাড়ির কাজের লোক হিসেবে, যা সবার চোখের আড়ালে থেকে যাচ্ছে। সিংয়ের মতে, কিছু কিছু ইতিবাচক পদক্ষেপ অগ্রগতিতে সহায়তা করেছে, যার মধ্যে আছে অপেক্ষাকৃত উন্নত সরকারি নীতিমালা এবং এ বিষয়ে সচেতনতা। তিনি বলেন, ইন্দোনেশিয়া, চীন, ফিলিপাইন, ভারত সামাজিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে, কিন্তু সিং আশঙ্কা করছেন ভবিষ্যৎ অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াবে সরকারের আত্মতুষ্টি। যদি সরকার কাজ অব্যাহত না রাখে, তাহলে 2016 সালের লক্ষ্য তো অর্জিত হবেই না, 2020 সালের লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়বে। আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে, শিশুশ্রম নির্মূল করার জন্য প্রয়োজন একটি আইনি এবং সামাজিক ব্যবস্থা, যাতে শিশুদের শিক্ষার সুযোগ থাকে এবং অপেক্ষাকৃত দুর্বল গোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। এছাড়া শ্রমের বাজার সংস্কার করে ভালো মজুরি ও শ্রমিকদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এবারে ইমেল ও ডাক মারফত পাওয়া আপনাদের চিঠি এবং আমাদের জবাবের আসর মিতালি, আর সেই জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের মিতালির আসর থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রথম ইমেল পাঠিয়েছেন লক্ষ্মীপুর কুলিয়ারচর কিশোরগঞ্জ থেকে ফয়েজউদ্দিন। আপনি লিখছেন যে, আপনারা সবাই আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই, কারণ আমার রেডিওটি একেবারে নষ্ট, যা আর মেরামত করা যাবে না বা সম্ভব হচ্ছে না। ভাই, আমরা সত্যিই দুঃখিত, আশা করছি যে আপনি অন্য কোনো রেডিওর ব্যবস্থা করবেন। তো যাই হোক, আমাদের কাছে চিঠি লিখবেন, জানাবেন যে কি, আপনি তো ইমেল পাঠাচ্ছেন, আপনার ওয়েবসাইটে আমাদের খবরাখবর আপনি জানতে পারেন, দেখতে পারেন। শরীফউদ্দিন দিলু লিখেছেন মসজিদপাড়া চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে, আপনার চিঠি আমরা পেয়েছি। আপনি কিন্তু বিশ্বকাপ কুইজের মানে প্রতিযোগিতার জবাব দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু সেটি আমাদের হাতে অনেক অনেক দেরিতে এসেছে, দুঃখিত। আপনি এটা 24 তারিখে জুন মাসের পাঠিয়েছিলেন, কেন কিভাবে আপনি তখন পাঠালেন জানি না। যাই হোক, আশা করছি যে অন্য যারা জয়ী হয়েছেন তাদের নাম আমি পড়ছি এবং তাদের সাথে আমাদের শ্রোতা সংঘের যে সমন্বয়ক আছেন জহুরুল আলম, তিনি যোগাযোগ করবেন। এবং এই অক্টোবর মাস শেষে গেছে, অক্টোবর মাসের শেষের দিকে 20 তারিখের পরে যে কোনো দিন আমাদের শ্রোতারা সেখানে সমবেত হবেন ঢাকায়, বা তাদেরকে পাঠানোর ব্যবস্থা করব আমরা। এবারের বিশ্বকাপ কুইজের প্রতিযোগিতার বিজয়ী যারা তাদের পুরস্কার, মোহাম্মদ সুফিয়াল আসাদ বাংলাদেশের, সোহেল রানা হৃদয় বাংলাদেশের, এ কে এম আব্দুর রহমান তিনিও বাংলাদেশ থেকে, জেসমিন আরা তিনি বাংলাদেশ থেকে, আর এ কে এম নুরুজ্জামান বাংলাদেশের, এবং ভারত থেকে অসীম সরকার, তিনি বর্ধমান থেকে লিখেছিলেন, এবং অজয় কুমার সরকার, দুজনে জয়ী হয়েছে। আপনাদের হাতে এ মাসের শেষের দিকে বিশ্বকাপ কুইজের প্রতিযোগিতার যে পুরস্কার সেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আশা করি আপনারা ভালো থাকবেন। মিতালির আসর সংক্ষিপ্ত করতে হচ্ছে, কারণ আনিস আহমেদ দেখলাম স্টুডিওতে এলেন, হাতে অনেক খবরাখবর নিয়ে আসছেন। তাহলে এবার খবরের দিকেই নজর দিন আপনারা, খবর শুনুন কেমন।
রোকেয়া হায়দার যেমনটি বললেন, এবারে সংক্ষিপ্ত সংবাদ আর তা পরিবেশন করছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে যে কুর্দি মিলিশিয়া সিরিয়া ও তুরস্কের সীমান্ত সংলগ্ন কোবানি শহরের বেশিরভাগের নিয়ন্ত্রণে রয়েছে। আয়ানাল আর্ব নামে পরিচিত এই শহরটির আশপাশে ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুর উপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান আক্রমণ আরও জোরালো করা হয়েছে। হংকংয়ের গণতন্ত্রপন্থী নেতারা সরকারি স্থানগুলোতে অবরোধ অব্যাহত রাখার জন্য তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগেই সরকার প্রতিবাদমুখর ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা বাতিল করে দিয়েছে। সেই আধা স্বায়ত্তশাসিত চীনা অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে চলে আসা বিক্ষোভের পর এই আলোচনা ছিল উত্তেজনা প্রশমনের উপায়। হংকং ফেডারেশন অফ স্টুডেন্টসের নেতা অ্যালেক্স চৌ আলোচনা থমকে দেওয়ার জন্য সরকারকে দায়ী করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে করা আবেদন খারিজের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে কোনো আদেশ দেননি বিচারক। এ নিয়ে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর পাঠানো রিপোর্ট।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি নাজমুনারা সুলতানা উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি পাসওভার করে দেন। খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অ্যাডভোকেট জয়নুল আবেদিন আদালতে বলেন,
যেভাবে চার্জ ফ্রেম করতে হয় তিনি সেটা না করে নিজে নিজে চার্জ ফ্রেম করেছেন।
চেম্বার বিচারপতি উভয়ের শুনানি শেষে তা পাস ওভার করে দেন। জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট 2008 সালের 3রা জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় 2,10,71,643 টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বর্তমান বিস্ফোরণে বাংলাদেশের জঙ্গিরা জড়িত কিনা দিল্লির কাছে এ প্রশ্ন করেছে ঢাকা। এই বিষয়ে তদন্ত কর্মকর্তাদের ধারণা সম্পর্কে জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
সিআইডি কর্তারা বলছেন তাদের সন্দেহ হচ্ছে মৌলবাদী জঙ্গিদের অনেকে ভারতে পালিয়ে এসেছে ওদেশ থেকে। এমনই কিছু লোকজন বর্ধমানের ওই বাড়িটিতে বিস্ফোরক তৈরির সময় অসাবধানতায় বিস্ফোরণ ঘটে যায়। আটক হওয়া দুই জঙ্গি মহিলাকে জেরা করে পুলিশ তেমন কিছু তথ্য এখনো কিন্তু বের করতে পারছে না। ঘটনার ফলে পাওয়া মোবাইল ফোন এবং আরো অন্যান্য সূত্রে জঙ্গিদের আরো কয়েকটি আশ্রয়ের খোঁজ পেয়েছেন সিআইডি অফিসারেরা। বিস্ফোরকগুলি ঠিক কোথায় কোথায় কাজে লাগানোর লক্ষ্য ছিল সেটাও বুঝতে চাইছে পুলিশ। তবে এটা স্পষ্ট, জঙ্গিদের পক্ষে নিশ্চিন্ত আশ্রয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। গোয়েন্দা পুলিশ এতদিনেও তাদের কোনো হদিশই জানত না। বিপদ কিন্তু বাংলাদেশ ও ভারত দুই দেশেরই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হরিয়ানা বিধানসভার প্রচারে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জাতীয় পতাকার রঙের উল্লেখ করে দেশে চার রঙের বিপ্লবের ডাক দিলেন দেশ গঠনে। পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
দলীয় প্রচারের ভাষণে তিনি জানান, গৈরিক মানে বিপ্লব, তাই এদেশে তিনি নতুন বিপ্লব আনতে চান দেশ গঠনে। সাদা মানে দুধ, দেশে দুধের যোগান বাড়াতে চান তিনি। সবুজ অর্থাৎ দেশে সবুজ বিপ্লব ঘটাতে চান। সবশেষে নীল অর্থাৎ সমুদ্র এবং সমুদ্র শক্তির ব্যবহার করে দেশে মৎস্য ও বন্দরের উন্নতি ঘটিয়ে বিপ্লব ঘটাতে চান। তার কথায় এক যুক্ত এক মানে দুই। তিনি অঙ্কের নিয়ম বদলে এক যুক্ত এককে এগারোতে পরিণত করতে চান। দেশকে এগারো গুণ শক্তিশালী করতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই ছিল আজকের অনুষ্ঠান। আমাদের সাথে আরও ছিলেন প্রযোজক শেগুফতা নাসরিন কুইন, প্রকৌশলী স্কিপসেস। আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ রইল আপনাদের জন্য। আমি শতরূপা বড়ুয়া বিদায় চাইছি। ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.